করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোর শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله معجب الكبير কিতাবে রয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া কুল্লা ইয়াউমিন সালাসা মাররাতিন ওয়া কুল্লা লাইলাতিন সালাসা মাররাত হুব্বান বি ওয়া শাওকান ইলাইয়া কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াগফিরা লাহু যুনুবাহু তিলকাল লাইলাতি ওয়া যালিকাল ইয়াউম। যে ব্যক্তি দিন এবং রাতে আমার প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে তিন তিন বার দুরুদ শরীফ পাঠ করল, আল্লাহ পাকের হক হইল তিনি তার ওই দিনের এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন।
ইয়া রাসূলাল্লাহ সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ya rasul allah salamun ya habib allah salamun alay
sallu alal habib sallallahu ta'ala ala muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের পারা 30 সূরা নাজিআতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসাবিকাতি সাবাকা ফাল মুদাব্বিরাতি আমরা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আয়াতে মুবারাকার অর্থ, অতঃপর সম্মুখে ধাবিত হয়ে দ্রুত পৌঁছে যায়, সম্মুখে ধাবিত হয়ে দ্রুত পৌঁছে যায়, অতঃপর কাজের ব্যবস্থাপনা করে যে কাফিরদের উপর শাস্তি হবে। আমার প্রিয় ইসলামী ভাইরা, 20 সফরুল মুজাফফর এই ইসলামী বিশ্বের প্রসিদ্ধ মনীষী তাজেদারে লাহোর হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক রয়েছে। দাতা হুজুর কম বেশি 400 হিজরিতে, অনেক পুরানো তিনি, 400 হিজরিতে দুনিয়াতে তাশরিফ আনেন। তার নাম হচ্ছে আলী, তার বাবার নাম হচ্ছে উসমান। হুজুর গঞ্জেবখশ আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আফগানিস্তানের এলাকা গজনির অধিবাসী ছিলেন। গজনিতে একটি মহল্লা রয়েছে যার নাম হচ্ছে হাজবির। এরই সম্পৃক্ততায় তাকে হাজবেরি বলা হয়। তিনি নাজিবুত তরফাইন অর্থাৎ হাসানি এবং হুসাইনি সৈয়দ। বাল্যকাল থেকেই খুবই নেককার, ইবাদত পরায়ণ এবং ইলমে দ্বীনের প্রতি খুবই আগ্রহ ছিলেন। প্রায় 34 বছর বয়সে তিনি লাহোরে আসেন, এখানে নেকির দাওয়াতের প্রসার করেন, ইসলামের বার্তাকে ছড়িয়ে দেন, মানুষকে কোরআন ও সুন্নাতের শিক্ষা দেন। নিজের চরিত্র কর্মকাণ্ড দ্বারা, কখনো বয়ান করে, কখনো কারামত দেখিয়ে অসংখ্য কাফিরদেরকে তিনি মুসলমান বানান। যারা পূর্বে থেকে মুসলমান ছিল তাদেরকে সুন্নাতের অনুসারী বানান। অনেক আলিম বানিয়েছেন, অনেক মানুষকে নিজের প্রশিক্ষণে রেখে বিলায়তের উঁচু স্তরে পৌঁছিয়েছেন। নিজে তো আল্লাহর ওয়ালি ছিলেনই, আবার নিজের আন্ডারে প্রশিক্ষণ দিয়ে অনেককে বিলায়তের উঁচু স্তরে পৌঁছান। কম বেশি 30 বছরে পাক ভারত উপমহাদেশে তিনি এক বিপ্লব প্রতিষ্ঠা করেন। সুদৃঢ় মত অনুসারে তিনি 465 হিজরিতে এই দুনিয়া থেকে পর্দা করেন। তার মাজার শরীফ লাহোরে অবস্থিত। তারই সম্পর্কের কারণে লাহোরকে মরকাজুল আউলিয়া এবং নগর দাতাও বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ হুজুর দাতা গঞ্জেবখশ আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলিয়ে কামিল ছিলেন এবং তার ফয়েজের সমুদ্র আজও বহমান রয়েছে। আমরা 30 পারা সুরা নাজিআতের 2 আয়াত শোনার সৌভাগ্য অর্জন করেছি। এর অর্থ বুঝব, তারপর এরই ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে হুজুর দাতা গঞ্জেবখশ আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির শান এবং মর্যাদাও শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক ইরশাদ করে, ফাসাবিকাতি সাবাকা ফালমুতাব্বিরাতি আমরা, অতঃপর সম্মুখে ধাবিত হয়ে দ্রুত পৌঁছে যায়, অতঃপর কাজের ব্যবস্থাপনা করে। এই দুইটা কথা এখানে বলা হয়েছে। মূলত সূরা নাজিয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 5 গুণাবলী বয়ান করেছেন, যেগুলোর শপথ আল্লাহ পাক গ্রহণ করেছেন। সেগুলোর মধ্যে থেকে 2 গুণাবলী আমরা শুনব। এরশাদ করেন, সম্মুখে অগ্রগামীদের শপথ, যারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অগ্রগামী হয়। অন্যদের তুলনায় যারা আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে অগ্রগামী তাদের শপথ, এবং যারা পুরো পৃথিবীর শৃঙ্খলা পরিচালনাকারী তাদেরও শপথ। আল্লাহ তাআলা বলছেন, যারা সম্পূর্ণ পৃথিবী পরিচালনা করছে তাদের শপথ। বিষয়টা একটু কেমন না? পরিচালনাকারী তো আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর পরিচালনাকারী কে? সব কিছুর শৃঙ্খলা বজায় রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো পুরো পৃথিবী আল্লাহ তাআলা পরিচালনা করেন। তার শান এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে হাজার হাজার পৃথিবী সৃষ্টি করতে পারেন। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তারই মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক নিজের কানুন দ্বারা পন্থা বানিয়েছেন যে কাউকে পৃথিবীর নিয়ম কানুন দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। যেমন ফেরেস্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো ফেরেস্তা বৃষ্টি বর্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে কোনো ফেরেস্তাকে, আবার কোনো ফেরেস্তাকে মানুষের বা জীবন্ত জিনিসের রূহ কবজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে পাহাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে সমুদ্রের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাউকে সাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট কথা, আল্লাহ পাকের নীতি হইল তিনি যেমন ইচ্ছা তেমনই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি সব কিছু পরিচালনা করেন, সব কিছুর মালিক। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনেরই ইচ্ছা যে এই দায়িত্বকে বন্টন করে দেওয়া, এই বিশ্বকে পরিচালনা করার জন্য নিজের কিছু বান্দাদেরকে খাস করে নেওয়া, নিযুক্ত করে নেওয়া, যে যারা এইসব কাজ করবে, আর তাদেরই শপথ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে করেছেন। এখন প্রশ্ন হলো যে ওই সকল বান্দা কারা যারা দ্রুত অগ্রগামী? এখানে আল্লাহ তাআলা দুইটি বিষয় শপথ করেছেন, যে তাদের শপথ যারা দ্রুত অগ্রগামী, আর তাদের শপথ যারা কাজের ব্যবস্থাপনা করে, এই বিশ্বকে পরিচালনা করে, তাদের শপথ। এখন প্রশ্ন হচ্ছে এরা কারা যাদের আল্লাহ পাক শপথ করেছেন? তারা কারা যারা সম্মুখে অগ্রগামী? তারা কারা যাদেরকে আল্লাহ পাক পৃথিবী দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন? এর উত্তরে বিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা মাহমুদ আলুসি, আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ আলাইহিম, এরা এমন এমন মুনিশি, এমন এমন বিখ্যাত মুফাসসির যারা 100-200 বছর আগেকারও নয়, বরং 1000 বছর পূর্বেকার, কেউ 700-800 বছর পূর্বেকার বড় বড় মুফাসসির, যাদের কিতাবাতি আজকের আলিম ওলামারা স্টাডি করে নিজেদেরকে মুফাসসির আলিম দাবি করে, তাদের কিতাবাতি না পড়লে কেউ মুফাসসিরই হতে পারবে না। ওই ইমাম ফখরুদ্দিন রাজি, মাহমুদ আলুসি, ইমাম বাইজাবি, তার তাফসিরে বাইজাবি প্রত্যেক ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। তিনি বলেন এর দ্বারা উদ্দেশ্য যে এই বিশ্বকে পরিচালনা করা, যারা পরিচালনা করে তাদের শপথ যে আল্লাহ তাআলা নিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল অলিয়ায় কেরামের পবিত্র রূহ, ওই সকল অলিয়ায় কেরামের পবিত্র রূহ হইতে পারে যারা দুনিয়াতে আল্লাহ পাকের নৈকট্যের আগ্রহী থাকত, অতঃপর যেই মাত্র তাদের রূহ শরীর থেকে আলাদা হয়ে যায় তখন দ্রুততার সাথে আল্লাহ পাকের নৈকট্যের দিকে তারা অগ্রসর হয়। সুতরাং এরাই সম্মুখে অগ্রগামী, কোরআনে পাকে যে সম্মুখে অগ্রগামী বলা হয়েছে এরাই সম্মুখে অগ্রগামী। এরপর আল্লাহ পাক যেভাবে ফেরেস্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, ঠিক সেভাবে এই সকল অলিয়ায় কেরামের পবিত্র আত্মাগুলোকেও, পবিত্র রূহগুলোকেও বিভিন্ন কাজের ডিউটি দিয়ে রেখেছেন। এইগুলো সেই পবিত্র রূহ। আর এই যে আমি যা বললাম, এটা তাফসিরে বেজাবির একটি টিকার বাংলা, এটা আমি নিজে থেকে বলছি না, তাফসিরে বেজাবির মধ্যে তিনি যে লিখেছেন ওটারই বাংলা আমি ট্রান্সলেট শুধু করে শুনাইলাম। যেগুলো শপথ আল্লাহ পাক কোরআনে পাকে নিয়েছেন, এগুলো দ্বারা উদ্দেশ্য অলিয়ায় কামিলিনের পবিত্র আত্মা এবং ফেরেস্তারা। কোরআনুল করিমে অনেক জায়গায় এই বিষয়টির বর্ণনা রয়েছে, অলিয়ায় কেরামের পবিত্র রূহ তাদের শরীর থেকে আলাদা হয় তখন তাদেরকে বলা হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্থ হচ্ছে অতঃপর আমার খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো। অলিয়ায় কামিলিনদের রূহ যখন বের হয় তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন যে হ্যাঁ আমার অলি ওয়ালি, হে আমার নেককার বান্দা, আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে এসো, জান্নাতে প্রবেশ করো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন এর দ্বারা জানা গেল যে আল্লাহর ওলিদের পবিত্র রূহগুলো, আত্মাগুলোকে ফেরেস্তাদের সাথে মিলে যাওয়ার অধিকার রয়েছে। হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবিয়ে রসুল, তিনি মোতার যুদ্ধে শহীদ হন। সাহাবিয়ে রসুল হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, পাশেই হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিধবা স্ত্রী হযরত আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহাও উপস্থিত ছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, হঠাৎ সালামের জবাব দিলেন, অথচ সেখানে সালাম প্রদানকারী কেউই ছিল না। তিনি কাকে জবাব দিলেন অথচ সেখানে তো কেউ ছিলই না? তো তিনি নিজেই এর উত্তর প্রদান করতে গিয়ে বলেন, হে আসমা, এই হলো জাফর যে হযরত জিব্রাইল ও মিকাইল আলাইহিমাস সালামের সাথে যাচ্ছে। তারা আমাকে সালাম দিল, আর জাফর আমাকে বলল যে যুদ্ধের সময় আমার শরীরে 73টি আঘাত লেগেছে। আমি ইসলামের পতাকা ডান হাতে নিলাম, আমার সেই ডান হাত কেটে গেল। এরপর আমি ইসলামের পতাকা বাম হাতে নিলাম, আমার সেই হাতও কেটে দিল। আল্লাহ পাক ওই হাত দয়ের স্থলে আমাকে 2টি ডানা দান করেছেন, যেগুলোর মাধ্যমে আমি ফেরেশতাদের সাথে উড়ে উড়ে বেড়াই, যেখানে ইচ্ছা হয় সেখানে অবতরণ করি। এটা মুস্তাদরাকের হাদিস, ইমাম হাকিম রিওয়ায়াত করেছেন, সহি হাদিস। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে রিওয়ায়াত করেছেন অন্য একটা হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক রাতে আমি জাফরকে দেখলাম, তার 2টি ডানা ছিল এবং সে ফেরেশতাদের একটি দলের সাথে উড়ে উড়ে যাচ্ছিল। সাধারণ কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে কবরে দাফন করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা নেককার বান্দা তাদের পবিত্র আত্মাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক রকমের স্বাধীনতা দিয়ে থাকেন, বিভিন্ন রকমের স্বাধীনতা দেন। আর আরও বেশি খাস বান্দাদেরকে তো বিভিন্ন পৃথিবী পরিচালনার বিশেষ ডিউটিও দিয়ে থাকেন, যে তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে যখন আমার সাধারণ মুসলমান বান্দারা সাহায্য চাওয়ার জন্য আসবে, তোমরা তোমাদের মাজারে বসে তাদের সাহায্য করবে। এই অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকেন। বিষয়টা এমনই বুঝে নেন যে একটা হাসপাতালের মধ্যে ডাক্তার আছে, মুসলমানেরা কি আল্লাহ বিশ্বাসী যারা ডাক্তারের কাছে যায় না চিকিৎসার জন্য, বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে ভিড় জমায় না, সিরিয়াল দেয় না, লাইনের পর লাইন ধরে বসে থাকে না যে আমার সিরিয়াল কত, কখন ডাক্তার আমাকে সাহায্য করবে, কখন ডাক্তার আমারে ওষুধ দিবে, কখন ডাক্তার আমারে চিকিৎসা দিবে? ঠিক সেভাবেই যারা অলিয়ায় কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোহানি শক্তি দিয়ে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে থাকে। ওই স্পিরিচুয়াল পাওয়ার রোহানি শক্তি দ্বারা আল্লাহ তাআলার অলিয়ারা সাধারণ বান্দাদেরকে সাহায্য করে থাকে। প্রতীয়মান হলো যে আল্লাহ পাকের নেককার বান্দা অলিয়ায় কেরাম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের আত্মা তাদের রূহ শরীর থেকে তো আলাদা হয়, তো এমন নয় যে মাঝ আল্লাহ তারা মৃত্যুবরণ করে বিলীন হয়ে গেছে, না না, তারা জীবিত, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ কোরআনে পাক ও হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অলিয়ায় কেরাম আপন আপন মাজারে পাকে জীবিত রয়েছেন, তাদের রূহ সমূহ বিভিন্ন কাজে দায়িত্ব পালন করে থাকেন। সেগুলোর মধ্যে হইতে একটি কাজ হইল তাদের প্রতি ভক্তি ও ভালোবাসা পোষণকারীদের সাহায্য করা। আলহামদুলিল্লাহ হুজুর দাঁতে গঞ্জা বাক্স আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলীও ওলিয়ে কামিল ছিলেন, যার আলোচনা আমরা শুনেছি। সৈয়দ জাদাও ছিলেন, অনেক বড় আলিমে দুনো ছিলেন, ওয়েলায়াতের সর্বোচ্চ চূড়ায়ও পৌঁছে গিয়েছিলেন, তিনিও তার মাজারে পাকে জীবিত রয়েছেন। ইচ্ছা করলে তার আশিকদেরকে দিদার দ্বারাও ধন্য করতে পারেন, এবং আল্লাহ পাকের দয়ায় এবং তার প্রদত্ত ক্ষমতায় যারা তাকে ভালোবাসে তাদের সমস্যার সমাধানও করতে পারেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুজাদ্দিদ ছিলেন, ভারত উপমহাদেশের আগমন ছিলেন। আমার মতে, তিনি বলেন, আমার মতে লাহোর শহর হইল পাক ভারত উপমহাদেশের সমস্ত শহরের কুতুব। এই শহরের কল্যাণ ও বরকত পাক ভারত উপমহাদেশের সমস্ত শহরে সমস্ত অলিয়ায়ে কিরামের নিকট বিস্তৃত রয়েছে। বাবা গোলাম ফরিদ বটালভি রহমতুল্লাহি তাআলা আলাইহি অতীতের একজন বুজুর্গ ছিলেন, খুব বেশি পুরাতন নয়। তার অন্তরে একটি ইচ্ছা ছিল যে কোনোভাবে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। পূর্বেকার বান্দাদের মন মানসিকতা, মুসলমানদের মন মানসিকতা এমনই ছিল, তারা আল্লাহ পাকের নৈকট্য কীভাবে অর্জন করবে এই চিন্তায় থাকতেন। বাতিনের অর্থাৎ অভ্যন্তরীণ সহ্যতা করতে হবে এবং অন্তরের দরজা খুলতে হবে, এই ইচ্ছা নিয়ে তিনি ইবাদত করতেন, রিয়াজত করতেন, বুজুগদের খিদমতে উপস্থিত হইতেন, কিন্তু যে উদ্দেশ্য ছিল তা হাসিল হলো না। যে উদ্দেশ্য ছিল তা হাসিল হলো না, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। খুব বেশি একদিন তিনি নিরাশ হয়ে গেলেন, এতটাই নিরাশ হয়ে গেলেন যে আত্মহত্যা করার মানসিকতা বানিয়ে নিলেন যে আমি এই পৃথিবীতে আসলাম, কোনোভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারছি না, তাই এই পৃথিবীতে থেকে আমি কী করবো, মানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এই উদ্দেশ্যে তিনি বিষও কিনে নিলেন এই উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাকের রহমত তার উপর দয়া হয়ে গেল, ঘুমন্ত নসিব জেগে উঠল। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সমাধান করতে স্বপ্নে এসে গেলেন, তার সাথে আরেকজন বুজুর্গ ছিলেন। দাতা হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি বাবা গোলাম ফরিদের বিষয়টি ওই বুজুর্গের কাছে সোপর্দ করে দিলেন। চোখ খুললেন তো আনন্দিত ছিলেন, আত্মহত্যার মন্দ চিন্তাও পরিত্যাগ করলেন। এবার চিন্তা করতে লাগলেন যে ওই বুজুর্গ কে ছিলেন। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে এসে আমার দায়িত্ব আরেকজনের কাছে দিয়ে দিলেন, তো যার কাছে দিলেন ওই বুজুর্গকে, তার সাথে কিভাবে সাক্ষাৎ করা যায়। একদিন কোনো বন্ধুর সাথে বসে কথা বলছিলাম, বন্ধু বলল যদি অন্তরে ইচ্ছা পূরণ করতে চাও তবে পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে চলে যাও। বললেন আমার যেহেতু তীব্র ইচ্ছা ছিল এই জন্য আমি গোলরা শরীফ চলে আসলাম, স্থানের নাম গোলরা শরীফ। যে মাত্র পৌঁছাইলাম তো দেখলাম ওই বুজুর্গ যাকে দাতা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্ন দেখিয়েছিলেন পীর মেহের আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি। আমি তাড়াতাড়ি তার হাতে বাইয়াত হয়ে গেলাম এবং তার গোলামিতে থেকে বাতিনের অর্থাৎ অভ্যন্তরীণ স্বচ্ছতার ব্যস্ততায় মগ্ন হয়ে গেলাম। লাহোরের এক অধিবাসীর বর্ণনা, তিনি বলেন একবার আমি আমার এক বন্ধুর সাথে দাতা হুজুরের সালামের জন্য যাচ্ছিলাম, পথে মধ্যে লাহোরি গেটের পাশে এক ব্যক্তির দৃষ্টিগোচর হইল, সে সুরমা বিক্রি করছিল। আমার বন্ধু ওই বৃদ্ধ লোকটির দিকে ইশারা করে বলল এই লোকটি দাতা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন্ত কারামত। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম সেটা কিভাবে, বলল চলো তার মুখ থেকেই শুনি। আমরা দুজন তার কাছে চলে আসলাম, ওই ঘটনাটি তাকে জিজ্ঞাসা করলাম, তখন বলতে লাগলেন 25 বা 30 বছর পূর্বের কথা, আমি অক্ষম ছিলাম, আমি হাঁটতে পারতাম না, কিন্তু অভ্যাস ছিল যে জুমার নামাজ দাতা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের পাশের মসজিদে আদায় করতাম। আমার ছেলে আমাকে নিয়ে যেত, পুনরায় নিয়ে আসত। একদিন জুমা পড়ার জন্য মসজিদে উপস্থিত হইলাম, ইকামত বলা হচ্ছিল, আমি দেখলাম একজন নুরানি চেহারার অধিকারী বুজুর্গ আমার পাশেই দাঁড়ানো ছিল। তিনি বললেন তুমি দাঁড়াচ্ছ না কেন, আমি বললাম আমি অক্ষম, আমি হাঁটতে পারি না। ওই বুজুর্গ জোর করে আমার বাহু ধরে বললেন আরে উঠো, নামাজ পড়ো দাঁড়িয়ে, তুমি একেবারে সুস্থ। তিনি যেই আমাকে উঠাইলেন তখনই আমি উঠে দাঁড়িয়ে গেলাম, মনে হলো যেন আমার পা কখনো অসুস্থই ছিল না। নামাজের পর আমি ওই বুজুর্গকে অনেক খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। তো আমার তীব্র ধারণা যে তিনি হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। এইভাবে অসংখ্য কারামত হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পর্দা করার পর প্রকাশ পেয়েছে। মোল্লা জামাল তালভি হলেন একজন নেককার বুজুর্গ, লাহোরের অধিবাসী। দাতা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি তার অনেক ভক্তি ছিল, একাধারে 12 বছর পর্যন্ত দাতা হুজুরের দরবারে সালামির জন্য যাওয়া তার আমল ছিল। অনেকের আমল থাকে না মাজারে গিয়ে আল্লাহর একজন বিশেষ আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে সালাম দেওয়া, 12 বছর পর্যন্ত তিনি এটা ধরে রেখেছিলেন। চাই গরম হোক বা শীত, বৃষ্টি হোক বা তুফান, যাই হোক, কোনো না কোনোভাবে দাতা হুজুরের দরবারে পৌঁছে যেতেন। একবার এমন হলো যে মোল্লা জামাল তালবির প্রচণ্ড ক্ষুধা লাগলো, সাথে টাকাও ছিল না, কোনো জায়গা থেকে খাবারও পাওয়া যায়নি। এই অবস্থায় একটি বাগানে চলে গেলেন। শাহতুতের এক ধরনের গাছ ছিল, তার নিচে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ দেখতে পাচ্ছেন যে গাছে একজন নুরানি চেহারার অধিকারী লোক বসে আছেন। বললেন, হে মোল্লা জামাল, তুমি শাহতুত খাবে? এটা বলে তিনি গাছের ডাল ঝুঁকিয়ে দিলেন। অথচ সেই সময় শাহতুতের মৌসুম ছিল না, এরপরেও ওই গাছ থেকে পাকা শাহতুত পড়তে লাগলো, একটা ফল এটা পড়তে লাগলো। মোল্লা জামাল তালবি বলেন, আমার বিশ্বাস ওই বুজুর্গ দাতা গঞ্জেবাস আলী হাজবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। এত বড় বড় কারামত ওনার থেকে প্রকাশ পেয়েছে। আমরা আয়াতে কারিমা শুনেছিলাম একদম প্রথমে, যে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাল মুদাব্বিরাতি আমর, অতঃপর কাজের ব্যবস্থাপনা করে যারা তাদের শপথ। এ প্রসঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কখনো কখনো অলিয়ায় কেরামের পবিত্র রূহ স্বপ্নে এসে অথবা নিজের রোহানি দৃষ্টির মাধ্যমে আমাদের সমস্যার সমাধানও আমাদের শিখিয়ে দেন। কে বলতেছেন এটা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাফসিরে কবীরের পারা 30-এর 5 নম্বর টিকায় তিনি এ কথা বলেছেন, দাতা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহিও তার ভক্তবৃন্দদের বিভিন্নভাবে সাহায্য করতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তা আমাদের উচিত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, যারা অলিয়া, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের মাজারে যাওয়া, মাজারে গিয়ে সালাম দেওয়া, তাদের মাজারের ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটি অনেক পছন্দ করেন। আজকে অনেকেই বলে থাকে বা এমন কুমন্ত্রণা, শয়তানি কুমন্ত্রণার শিকার হয় বা আমাদের মাইন্ডে এরকম ওয়াসওয়াসা আসে যে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া উচিত না, আল্লাহর ওলিদের বা অলিয়ায়ে কেরামের মাজারে গেলে ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ, বা ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এটা ঠিক না। ডাক্তারের কাছে যাওয়া ঠিক, নিজের স্ত্রী থেকে হেল্প নেওয়া ঠিক, কিন্তু অলিয়ায়ে কেরামের কাছে সাহায্য চাওয়া ঈমান থাকবে না, এটা একেবারে ভুল, ভুল একটা কনসেপ্ট। এটা মুসলমানকে বিভ্রান্ত করা এবং ধ্বংস করার মতো কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই অলিয়ায়ে কেরামদেরকে এই অথরুতি দিয়েছেন যে তারা ইন্তেকালের পরেও তাদের রোহানি আত্মা দ্বারা সাধারণ মুসলমান জীবিতদের যারা সমস্যার মধ্যে রয়েছে তাদের সমাধান করতে পারে। আর ক্ষমতা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখানে কারো সমস্যা হতে পারে? আচ্ছা, আমরা ডাক্তারের কাছে যে সাহায্য চাই, তো উদাহরণ দিচ্ছি, ডাক্তারের উদাহরণ, আমরা ডাক্তারের কাছে যে সাহায্য চাই, ডাক্তার কি আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা ছাড়া আমাদেরকে সাহায্য করে নাকি স্বয়ং নিজের শক্তি দ্বারা সাহায্য করে? ডাক্তার নিজে ওষুধ দেওয়ার সময় অনেক সময় বলে যে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের ওষুধ দ্বারা, ডাক্তারের চিকিৎসা দ্বারা, কেন ডাক্তার অপারেশন করে? অনেক সময় অপারেশন ফেল হয় না? ডাক্তার তো নিজের চিকিৎসা, নিজের ক্ষমতা দ্বারা কিছু করতে পারে না, ডাক্তাররা নিজেরাও বলে এটা। অনেক সময় ডাক্তাররাও হার মেনে যায় যে এরপর এই পেশেন্টকে আমরা কিছু করতে পারবো না, কি হয় না এরকম? তো আল্লাহ রাব্বুল আলামিনই তো ক্ষমতা দিয়েছেন চিকিৎসা দেওয়ার, তো যে আল্লাহ সাধারণ মানুষকে দিতে পারেন এত ক্ষমতা, সে অলিয়ায়ে কেরামদেরকে দিতে পারেন না? অলিয়ায়ে কেরামের মাজারে যাওয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, অনেক সময় ওয়াসওয়াসা আসতে পারে যে অলিয়ায়ে কেরামের মাজারে যে যাবো, তিনি মৃত, ও মৃতর কাছে কি সাহায্য চাবো? সে কি আমার কথা আজও শুনতে পারে? সে কি আমার কথা আজও শুনতে পারে? আচ্ছা, আমরা যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যাই তখন আমরা বলি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এর মানে কি? হে কবরবাসীরা, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি কবরস্থানে বাইরে দিয়ে সালাম দিয়ে চলে গেলেন বা কবরস্থানে এখন প্রবেশ করছেন, আরও এই দূর পর্যন্ত কবরস্থান। তা আপনি বলতেছেন হে কবরবাসীরা, আস্তে করে বললেন হে কবরবাসীরা তোমাদের উপর সালাম বর্ষিত, আপনারা চিৎকার করেও বলছেন না। কিন্তু হাদিসে মুবারকেতে রয়েছে আপনার ওই সালাম সকল কবরবাসীর কাছে পৌঁছে যাবে, আর কবরবাসীরা সালামের উত্তরও দেয়, কবর থেকে সালামের উত্তরও দেয়। সাধারণ মুসলমান বান্দারা নেককার হোক গুনাগার হোক, সে যদি সালামের উত্তর দিতে পারে তাহলে যারা আল্লাহর ওলি অলিয়া তারা কেন সালামের উত্তর দিতে পারবে না, তারা কেন দিতে পারবে না? আমাদের বাংলাদেশের মধ্যেই যারা অলিয়া কেরামের যা মাজার রয়েছে তাদের কবরে বা তাদের মাজারে গিয়েও যদি আপনি সালাম দেন তারা কেন শুনতে পারবে না? এমনকি একটি হাদিসে মুসলিম শরীফে যখন কোনো সাধারণ মুসলমান বান্দার কবরে গিয়ে আমরা সালাম দিই তো সাধারণ বান্দা চিনতেও পারে যে কে এসেছে আমাকে সালাম দেওয়ার জন্য। এই জন্য সন্তানদেরকে বলা হয়েছে পিতামাতার কবরে যাওয়া যাও, পিতামাতার কবরে যাওয়া, পিতামাতা খুশি হয়, তাদের আত্মা শান্তি পায়, তাদের কবরে গিয়ে সালাম দেওয়া, সেখানে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। অনেক সময় হয় বছরের পর বছর হয়ে যায় আমরা বাবা মার কবরে যাই না, এটাও ঠিক না, বাবা মা শান্তি পায়। তো যদি আমাদের বাবা মা সাধারণ মুসলমানেরা আমাদেরকে যদি চিনতে পারে তো যারা আল্লাহর ওলি অলিয়া তারা কেন চিনতে পারবে না? তো এগুলা ভুল কনসেপ্ট, আমাদের মন মস্তিষ্ককে ছোট করার জন্য, আমাদের ইমানকে দুর্বল করার জন্য এগুলা কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বয়ানে বলা হয়ে থাকে যে না মাজারে যাওয়া উচিত না, মাজার গেলে ইমান নষ্ট হয়ে যাবে। অথচ এগুলো ভুল, নিজেও মাজারে যাব, নিজের সন্তানদেরকেও নিয়ে যাব, যাতে করে আমার ইন্তেকালের পর আমার সন্তান মাজারে গিয়ে গিয়ে আমার জন্য মাগফিরাতে দোয়া করে, আল্লাহর ওলির ওসিলায় আমার বাবাকে ক্ষমা করো। নাহলে তো আমি এমনও সন্তান দেখেছি বাবা মা মারা গেছে, চল্লিশাও না, কুলখানিও না, কোনো কিছু না, এগুলা ইসলামের মধ্যে নাই, ইসালে সওয়াব বলে কিছু নাই, আর বছরের পর বছর পরে আছে, এক প্রথম দিন যে দাফন করে গেল তারপর আর যাই না, এমনও হয়েছে। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জীবিত তোমরা বুঝতে পারো না, এটা কাদের ব্যাপারে বলছেন? যারা শহীদ হয় আল্লাহ তাআলার রাস্তায়, আর যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর অলিয়া, তারা নিজেদের আত্মাকে আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে শহীদ হয়ে যায়। তারা জীবিত তো থাকে কিন্তু সারা জীবন নিজের নফসের সাথে যুদ্ধ করতে করতে নিজেকে এমনভাবে বিলীন করে দেয় যে তাদের মর্যাদা শহীদদের চেয়েও বেশি। তো শহীদরা যদি জীবিত থাকে আল্লাহর অলিয়ারা জীবিত থাকবে না? ইনশাআল্লাহ তাআলা আমরা অলিয়ায়ে কামিলিনদেরকে মহাব্বত করব, অলিয়ায়ে কামিলিনদেরকে ভালোবাসব, আর এটাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের দাওয়াতে ইসলামের উদ্দেশ্য, যে মুসলমানেরা যেন ইসলামের সঠিক কনসেপ্ট সম্পর্কে অবগত হয়। তাই অনুরোধ করব দাওয়াতে ইসলামের সাথে আপনারা সকলে সংযুক্ত থাকুন, দাওয়াতে ইসলামের মদিনী অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত থাকুন। ইনশাআল্লাহ তাআলা যতদিন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকবেন, ইলমে দিনও শিখতে থাকবেন, ইসলামের ব্যাপারে হাজারো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
করি যে নুয়ে মন আমল রাখি ও জান্নাতে মোরে শুধু তো